মনুষ্য কার্তিক মাসে মৎস্য মাংস প্রভৃতি কিছুই ভোজন করবেন না। যদি কোনো রোগী ব্যক্তি মাংস বেঁধে রেখে জীবন রক্ষা হয় না, এমতো ঘটনা হয়, তাহাকেও মৎস্য মাংস বর্জন করিতে হইবে। প্রাজ্ঞ মনুষ্য বিশেষ করে কার্তিক মাসে পরান্ন পরশয্যা পরস্ত্রী বর্জন করবেন, ওই সকল বিষয়ে ইচ্ছাও করবেন না। যে ব্যক্তি কার্তিক মাসে তৈলমর্দন শয্যা পরান্ন কাংশপাত্রে ভোজন বর্জন করেন, তার ব্রত পরিপূর্ণ হয়। যে মানব কার্তিক মাস প্রাপ্ত হয়েছে দেখে পরান্ন বর্জন করেন, তিনি দিন দিন কৃষ্ণ প্রায়শ্চিত্তের ফল লাভ করেন। স্কন্দ পুরাণে রুক্মাঙ্গদ মোহিনী সংবাদে আরো উক্ত হয়েছে, এ সুন্দরী কার্তিক মাসে তৈল মধু কাংশ শুক্ল অর্থাৎ কাঞ্জিকাদি পর্যুষিত দ্রব্য সন্ধিত আসবাদি মধ্য বিশেষ এবং মৎস্য কুর্ম মাংস অন্যান্য মাংস ভোজন করবেন না। যে ব্যক্তি কার্তিক মাসে মাংস ভোজন করেন, তিনি চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করেন। শ্রী রাধা দামোদরের পূজা বিধি পদ্মপুরাণে নারদ শৌনকাদি সংবাদে উক্ত হয়েছে, যত যত গোপী আছেন তার মধ্যে শ্রী রাধিকাই বিষ্ণুর প্রিয়তমা, অতএব কার্তিক মাসে শ্রী দামোদরের সন্নিধানে শ্রী রাধারও পূজা করবেন। তত প্রিয়তমা বিষ্ণু রাধিকা গোপিকা সূচ কার্তিকে পূজনীয়া চ শ্রী দামোদর সন্নিধ। কার্তিক মাসে একজন ব্রাহ্মণকে দামোদর, হে বিপ্রগণ, যে ব্যক্তি কার্তিক মাসে শ্রী রাধিকার প্রতি অর্চন পূর্বক সত্যব্রত নামক মুনি কথিত দামোদরাষ্টক নামক স্তোত্র নিত্য পাঠ করবেন, তাহাতেই দামোদর ভূষীভূত হন। এখানে দামোদরাষ্টক দেওয়া হয়েছে। আদৌ অন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গিয়েছে, পূর্বে দামোদরাষ্টক পাঠ হয়েছে, আবার আমি সবটা বলে যাই, এখানে ব্যাখ্যা পরে পরে হবে। শ্রী দামোদরাষ্টক সেই পদ্মপুরাণে শ্রী নারদ শৌনকাদি সংবাদে নমামি চরং সচ্চিদানন্দ রূপং লসত কুণ্ডলং গোকুলে ব্রাজমানম যশোদাহিয়া ভিয়লুখলাধাবমানং পরামৃষ্টমত্তং ততদ্রুত্ত গোপ্যা। যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যার কর্ণে কুণ্ডল আন্দোলিত হচ্ছে, যিনি গোকুলে অতিশয় শোভমান এবং যিনি শিক্ষস্থিত নবনীত হরণ করায় যশোদার ভয়ে উদুখলের উপরিভাগ হইতে লম্ফ প্রদান করে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন, ও যশোদা পশ্চাৎ পশ্চাৎ গিয়ে যার পৃষ্ঠদেশ ধারণ করেছেন, সেই ঈশ্বরকে আমি নমস্কার করি। রুদন্তং মুহুর নেত্র যুগমং মৃজন্তং করাম্ভুজ যুগমেন সাতঙ্ক নেত্রম মুহুর্শাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধম। যিনি জননীর হস্তে যোশি দেখে রোদন ও করপদ্ম যুগলের দ্বারা মুহুর্মুহু নেত্রদ্বয় মার্জনা করছেন, যিনি সাতঙ্ক নেত্র ও যার মুহুর্মুহু শ্বাস নিবন্ধন কম্প হেতু কণ্ঠস্থ মুক্তাহার আন্দোলিত হচ্ছে এবং যার উদরে রজ্জুবন্ধন, সেই ভক্তিবদ্ধ দামোদরকে আমি বন্দনা করি। ইতিদৃক সদিদাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম তদীয়েশি তজ্ঞেশু ভক্তৈর্জিতত্বং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। যিনি এই প্রকার শৈশব লীলার দ্বারা গোকুলবাসী জনমাত্রকে আনন্দ সরোবরে নিমগ্ন করেছেন করিতেছেন এবং যিনি ভগবত ঐশ্বর্য জ্ঞান পর ভক্ত সকলে আমি ভক্ত কর্তৃক জিত এটাই প্রকাশ করছেন, আমি প্রেম হেতু পুনর্বার সেই ঈশ্বরকে শতবার বন্দনা করি। বরং দেব মুখসং নমক্সাবধিংবা নচন্নং ব্রিনেহং বরেষাদপিহ ইদন্তে বপুর্নাথ গোপাল বালং সদামে মনস্যারি রাস্তং কিমন্নৈ। হে দেব, আপনি সকল বরদানে সমর্থ, আপনার নিকট মোক্ষ অর্থাৎ চতুর্থ পুরুষার্থ বা মোক্ষের অবধি বৈকুণ্ঠ লোক কিংবা অন্য শ্রবণাদি ভক্তি প্রকার এই সকলকে বর বলে গ্রহণ করতে ইচ্ছা করি না। যদি বলেন তবে তুমি কি বর গ্রহণ করিবে? তাতে প্রার্থনা এই যে, হে নাথ, এই বৃন্দাবনে বর্ণিত এই বালগোপাল রূপ আপনার বপু আমার মনে সর্বদা আবির্ভূত হোক, অর্থাৎ সর্বদা অন্তর্যামিত্ব রূপে অবস্থিত থাকলেও সাক্ষাতের ন্যায় সর্বাঙ্গ সৌন্দর্যাদি প্রকাশ দ্বারা প্রকট হন, অন্য মুখসাদিতে আমার প্রয়োজন নাই। ইদন্তে মুখাম্ভজম অব্যক্ত নীলৈর বৃতং কুন্তলৈর স্নিগ্ধ রক্তৈশ্চ গোপ্যা মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তা বক্ত্রাধরং মে মনস্যাবি রাস্তাং মলং লক্ষ লাভৈ। হে দেব, আপনার বপুর মধ্যে বিশেষত তদীয় বদনকমলের মাধুর্য আর কি বলবো, যা পরমশ্যামল স্নিগ্ধ রক্তবর্ণ কেশ অলকাসমূহে আবৃত গোপী যশোদা আপনার যে মুখপদ্মস্থ বিম্বফলতুল্য রক্তবর্ণ অধর বারম্বার চুম্বন করছেন, তাই আমার মনোমধ্যে আবির্ভূত হোক, অন্য লক্ষ্য লাভে আমার কোনো প্রয়োজন নাই। নমো দেব দামোদরানন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাধিমগ্নম কৃপা দৃষ্টি বৃষ্ট্যা তিদিনমবতানু গৃহাণি সমামগ্ঞম এদ্ধক্ষি দৃশ্য। হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু আমার প্রতি প্রসন্ন হউন। হে প্রভু, হে ঈশ, আমি দুঃখ পরম্পরারূপ সমুদ্রে নিমগ্ন হয়ে অতিশয় পীড়িত হচ্ছি, কৃপা দৃষ্টি বৃষ্টি দ্বারা আমাকে উদ্ধার করুন এবং আমার নেত্রগোচর হউন, আমায় দর্শন দান করুন। কুহের আত্মজু বদ্ধ মূর্তৈব যদবৎ ত্বয়া মৌচিত ভক্তি ভাজো কৃতৌচ তথা প্রেম ভক্তি সকাং মে প্রজত ন মোক্ষে গ্রহ মেস্তি দামোদরেহ। হে দামোদর, আপনি যেমন বদ্ধ মূর্তিতে অর্থাৎ গোরজ্জুতে উদুখলে বন্ধনগ্রস্ত হয়ে কুবের পুত্রদ্বয়কে অর্থাৎ নলকুবর মণিগ্রীবকে মুক্ত এবং তাদিওকে ভক্তিভাজন করেছেন, তদ্রূপ আমাকেও স্বীয় প্রেমভক্তি প্রদান করুন। এই প্রেম ভক্তি আমার একমাত্র আগ্রহ, কিন্তু মুখের প্রতি আমার কোনো আগ্রহ নাই। কুদামনে পুরদীপ্তি ধামনে তদীয়দরায়াথ বিশ্বেশ্চ ধামনে নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই তদীয় প্রিয়া ওই নমো নন্ত লীলায় দেবায় তুভ্যম। হে দেব, আপনার তেজময় উদরবন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তদীয় উদরে আমার প্রণাম থাকুক। আপনার প্রিয়ত রাধিকাকে নমস্কার। অপর আপনি অনন্ত লীলা সাদি ও হে দেব, আপনাকে নমস্কার। এই পর্যন্ত
প্রাণনাথায় সেই
দামোদরকে নমস্কার করছেন। সর্বং চৈতন্য দেবায় গুরবি উত্তমে। এমন বহু জিনিস গর্গসংহিতাতে বর্ণিত হয়েছে যা ভাগবতের মধ্যেও নাই, এমন কৃষ্ণের কতকগুলো গোপনীয় লীলা যেটা ভাগবতের মধ্যেও বর্ণনার মধ্যে নাই, কিন্তু অথেন্টিক গ্রন্থ, প্রামাণিক গ্রন্থ। কেন কৃষ্ণের সমস্ত জিনিসটাই গর্গ ঋষি জানতেন, সেখান বৈষ্ণবোত্তম ব্যক্তি ঘরে এসেছেন আনন্দ তো হওয়ারই কথা, বৈষ্ণব দর্শন করে যদি কারো হৃদয় আনন্দে উদ্বেলিত না হয় তাহলে কি জানতে হবে? চিত্ত অত্যন্ত বজ্রসম কঠিন, কয় রকমের লোক আছে না, ছয় রকমের লোক আছে অন্তত, যাদের ভগবত দর্শন বা বৈষ্ণব দর্শন, গুরু বৈষ্ণব দর্শন করলে তাদের চিত্ত বিগলিত হয় না। বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি, কতটা আছে তো, এখানেও তো সেই শ্লোকের মধ্যে ওইরকমই বলা আছে। অন্তি নিন্দন্তি বৈ দেষ্টি বৈষ্ণবান ন অভিনন্দন্তি ক্রুদ্ধতে জাতি নো হর্ষং দর্শনে পতনানি ষট। এই ছজনের অধঃপতন হয়। কার কার? যদি বৈষ্ণবকে কেউ হত্যা করে, অন্তি নিন্দন্তি যদি কেউ নিন্দা করে, বৈষ্ণবের কি নিন্দা হয়? যদি প্রশ্ন করা যায়, বৈষ্ণবের নিন্দা হয় না। কেন? বৈষ্ণবের নিন্দা বলে তো কিছু নাই। যিনি অবৈষ্ণব তারই নিন্দা হয়, বৈষ্ণবের নিন্দা কি করে হবে? তথাপি আছে একটা কথা, ঈর্ষা হিংসা মাৎসর্য বসে যদি কেউ উল্টো পাল্টা কিছু করে, নিন্দা হয়ে যায়। কিন্তু তাতে সেটা বৈষ্ণবকে স্পর্শ করবে না। কিন্তু আইন আছে তো, ডিসিপ্লিন আছে তো, সেই অনুসারে, সেই মোতাবেক, আইন মোতাবেক তার বিচার হয়, সাজা হয়। বৈষ্ণবের কেউ নিন্দা করতে পারে না, অবৈষ্ণবেরই নিন্দা হয়, অবৈষ্ণব অবৈষ্ণবত্বেরই সমালোচনা হয়, এটাই বলা আছে।
সাতত বৈষ্ণব স্মৃতি শ্রী হরিভক্তি বিলাস থেকে ব্রতের বিধি নিষেধাত্মক মহিম মহাত্ম আলোচনা করেছি। আজ দামোদরাষ্টক বিশেষভাবে আলোচনা করবার ইচ্ছা। জগৎগুরু শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী প্রভু, তিনি দামোদরাষ্টকে তাঁর যে ভূমিকা লিখেছেন, যা
সৃষ্টি করেছেন তিনি সকলকে, দেবতাগণকে তিনি সৃষ্টি করেছেন, দৈত্য দানব সব কিছু তিনি সৃষ্টি করেছেন, ফলে সবই ভগবান হয়ে যাচ্ছেন। বহু লোকের মুখে তো শুনছি আজ সবই নাকি ভগবান, ছাত্র কি বলেন, জীব আর ভগবান এই দুটি তত্ত্ব থিওরি হল নিত্য, জীবাত্মা এবং পরমাত্মা। পরমাত্মা কখনোই কোনোদিনই জীবাত্মা হয়ে যাবেন না, আর জীবাত্মা কোনোদিনই পরমাত্মা হবেন না, এই থিওরি শাস্ত্রে। উপাস্য উপাসক উপাসনা এই তিনটে জিনিস নিত্য, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এ তত্ত্ব নিত্য, ভক্তি ভক্ত ভগবান এ তিনটি তত্ত্ব নিত্য, কোনোদিনই এদিক ওদিক হবে না। সেই কথাই শাস্ত্রে বুঝিয়েছেন। গীতার মধ্যে কৃষ্ণ দুঃখ করে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, দেখো আমি মানুষকে সৃষ্টি করেছি, আমার মতো করে একটা আকার দিয়েছি মানুষকে, সেই জন্য যারা অর্বাচীন মনুষ্য তারা আমাকে সাধারণ মানুষ বলতে চায়। এটা তাদের ধৃষ্টতা, এটা তাদের বোকামি। আপনারা গীতা আলোচনা করুন, অজানন্তি মাং মূঢ়া মানুষিং তনু আশ্রিতম, মূঢ়গণ বোকা যারা, অতাত্ত্বিক যারা, তারা আমি আমার এই ভগবত স্বরূপের কথা বুঝতে পারে না। পরম ভাব জানন্ত, তারা আমার ভগবত ভগবত ভাব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞান। আবার বলছেন কি, জন্ম কর্মচারী দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদিহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। হে অর্জুন, আমার জন্ম কর্ম অলৌকিক দিব্য প্রাকৃত, আমি জগতে আসি যাই আমার ইচ্ছানুসারে, আমার ইচ্ছানুসারে বলছেন ভগবান জগতের কল্যাণের জন্য। আমি কর্মফল ভোগ করবার জন্য আসি না, জগতের কর্মফল খণ্ডবার জন্য আমার আগমনে জগতে আমার আবির্ভাব। বারে বারে আমি আসছি জগতের কল্যাণ চিন্তা করে আসছি, সেই কথা বলছেন। কিন্তু বহু ব্যক্তি আজকাল বলছেন ভগবানও কর্মফল ভোগ করেন, বাজে কথা। ভগবান কর্ম কর্মফল ভোগ করেন না, কর্মফল ভোগ করতে হয় না, ভগবত ভক্তিরই কর্মফল ভোগ করতে হয় না, ভগবানের কা কথা। ন জন্ম কর্ম বন্ধনং বৈষ্ণবানাং চ বিদ্যতি, ভক্তের জন্ম কর্ম বন্ধন নাই। ভগবানের কি থাকবে? তো শাস্ত্র বুঝাচ্ছেন কি, সেই পরাপরতত্ত্ব ভগবান, তার সব শক্তি আছে। অনেকে বুঝাবার চেষ্টা করছেন তিনি নিরাকার, তিনি নিরাকার, নির্বিশেষ, নির্গুণ, নিঃশক্তি, কথাগুলো শাস্ত্রে আছে, থাকলেও এটা একটা ধারণা, একদিকে নেগেটিভ সাইড তার আইডিয়া এটা। কিন্তু তারও ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রে, ব্যাখ্যাটা কি, যখনই বলা হল নিরাকার, তার ব্যাখ্যা দিচ্ছেন ভগবানের কোন প্রাকৃত কোন আকার নেই, পরন্তু তিনি অপ্রাকৃত আকারবান। যখনই বলা হল নিঃশক্তি, প্রাকৃত কোন শক্তি তিনি মালিক নন, অপ্রাকৃত শক্তিমান সেই ভগবান। যখন বলা হল নির্গুণ, প্রাকৃত কোন গুণ নয়, অপ্রাকৃত গুণবান সেই ভগবান, অপ্রাকৃত লীলাপরায়ণ সেই ভগবান। সেই কথাগুলো বুঝানো হয়েছে, ওই নেগেটিভ আইডিয়া গুলো দিয়ে বুঝানো হয়েছে। সেই ভগবানের সবই তো আছে, তার কি আকার নাই সেই ভগবানের? যারা বলছেন ভগবান নিরাকার, তার কি কোনো আকার নাই? তার তো আকার আছে দেখা যায়। বহু ব্যক্তি বলছেন যে বেদে নাকি ভগবানের কোনো আকার নেই, তা আমরা তো বেদ আলোচনা করে দেখছি ভগবানের আকার আছে। আপনারাও সেটা পেয়েছেন, ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরয়া দিদিব চক্ষুরাগতম তদ্বিপ্রসো বিপন্নবো জাগ্রীবংশ সমীদতে বিষ্ণুর্যত পরমম পদম। সেই ভগবানকে প্রণাম করা হচ্ছে, তার পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করা হচ্ছে। তাহলে ভগবানের তো হাত পা চোখ কান নাক মুখ সবই তো আছে, ইন্দ্রিয়গণ, কিন্তু আকারবান, তার আকার নাই কে বলছে? তার আকারের কথা তো শাস্ত্রে লেখা রয়েছে সব জায়গায়। জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম, জ্যোতির মধ্যে জ্যোতির্ময় রয়েছেন, জ্যোতির্ময়েরই জ্যোতি। যদি আমি জ্যোতির্ময়কে যদি স্বীকার না করি, তাহলে জ্যোতিকে মানা হয় না। জ্যোতির পিঠ তখনই মেনে নেওয়া যাবে যখন জ্যোতির্ময়কে আমি মেনে নিয়েছি। তাহলে তো জ্যোতির্ময়কে স্বীকার না করলে জ্যোতিকে মানা হয় না। শক্তিকে যদি আমি স্বীকার না করি, শক্তিমানকে স্বীকার করা হয় না। আবার শক্তিমানকে যদি আমি কেবল স্বীকার করি, শক্তিকে যদি অস্বীকার করি, তাহলেও শক্তিমানকে স্বীকার করা হয় না। যদি আমি মানি তো হবেই সত্যদর্শন সিদ্ধৃত হয়, সেই কথা বুঝানো হবে। ভগবান সর্বশক্তিমান বলা হল, যখনই নিঃশক্তি বলি তখন তো নাস্তিক ভাব প্রকাশিত হলো আমার মধ্যে। যিনি সর্বশক্তিমান অমনিপটেন্ট রস, সর্বজ্ঞ ভগবান অমনিসিয়েন্ট রস, তো তাকে আমি কেন একটা খণ্ডিত অবস্থার মধ্যে নিক্ষেপ করছি? সত্যি তার আকার আছে, সেই আকারেরই ধ্যানের কথা বলা হয়েছে। আপনারা চিন্তা করবেন, নিরাকারের কোনো ধ্যান ধারণা হয় না, হয় কি? নিরাকারের কোনো ধ্যান ধারণা নাই, নিরাকারের কোনো উপাসনা হতে পারে না, আকারেরই উপাসনা হয়। তো ভগবান সাকার, সাকার মানে পজিটিভ সাইডে এটা ব্যাখ্যা করা হয়েছে, তিনি সাকার। আর নিরাকারত্বের যে ধারণা সেটা তাৎকালীন হয়, ভগবানের আকার আছে। কি আকার যদি প্রশ্ন হয়, ভগবানের আকারটা কি, কি জাতীয়, সে জাতীয় ব্যাখ্যা করেছেন, তিনি সচ্চিদ আনন্দ বিগ্রহ, সচ্চিদ আনন্দময় বস্তু তিনি, সেই ভগবান অপ্রাকৃত আকার বিশিষ্ট, সেই ভগবান, সেই আকার ভক্ত প্রেম বিভাবিত নেত্রে নিত্যকাল দর্শন করে। সেই কথাই বেদে বেদান্তে উপনিষদে গীতা ভাগবতে বুঝানো হয়েছে, নিত্যকাল সেই আকার ভক্ত দর্শন করছেন প্রেম বিভাবিত অবস্থায়। আমাদের দেশে একজন কবি যার নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ, আপনারা শুনেছেন তার নাম, তিনিও তার লেখনের ভিতরে কবিতার ভিতরে এক জায়গায় লিখেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তো ভগবানের যদি আকার না থাকে, তিনি তো চরণ, ভগবানের চরণের শ্রীচরণের কথা বললেন, আবার সেই শ্রীচরণে ধুলি থাকে, সেই ধুলায় দূষিত হওয়ার জন্য কবি আশঙ্কা পোষণ করছেন, ভগবানের তো আকার আছে, তার আকার নাই এ কথা কে বলছেন? নিরাকার পরব্রহ্ম মানে তিনি প্রাকৃত আকার তার নাই, অপ্রাকৃত আকার। আবার নিরাকারত্বের ধারণা ব্যাখ্যা করা হয়েছে, ভগবান কিরকম নিরাকার না, তিনি যে কোনো আকার গ্রহণ করতে পারে, তাতে তার ভগবত্তার হানি হয় না, এও নিরাকারত্বের ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রে। কিরকম? সেই প্রেমময় ভগবান তিনি মৎস্যকূলে আবির্ভূত হলেন, মৎস্যাবতার ভগবান। সেই ভগবান কুর্মকূলে আবির্ভূত হলেন, কুর্মাবতার ভগবান। সেই ভগবান বরাহকূলে আবির্ভূত হলেন, বরাহাবতার ভগবান। সেই ভগবান নৃসিংহ নৃহরি হলেন, হাফ ম্যান অ্যান্ড হাফ বিস্ট, নৃহরি নরহরি নৃসিংহ ভগবান। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে তিনি যে কোনো আকার গ্রহণ করেন না কেন, তাতে তার ভগবত্তার হানি হয় না, এটা শিক্ষা দিয়েছে। আবার এর ভিতরে আরো একটা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে, ভগবানের যে ২৪ অবতারের কথা বর্ণনা আছে ভাগবতে, তার থেকে চুনাও করে নিয়েছেন কবি জয়দেব দশাবতার স্তোত্রম, তার ভিতরে দেখাচ্ছেন মৎস্যাবতার থেকে আরম্ভ করে পরপর সমস্ত অবতার, সকলের শেষ অবতার দেখিয়েছেন কৈটি অবতার। এখানেও দেখাচ্ছেন ডেভেলপমেন্ট অফ সিজন, আস্তিক দর্শনের ক্রমোন্নতি পর্যায়টা ব্যাখ্যা করেছেন কবি জয়দেব, সেটা বুঝাতে চেয়েছেন। এখন সেই যে প্রিয় পরমোপাস্য ভগবান, তিনি কে, তিনি কিসের দ্বারা নির্বাচিত হচ্ছেন, প্রমাণিত হচ্ছেন? তিনি সর্বেশ্বরেশ্বর, তিনি পরাত্পরতত্ত্ব, পরমভজনীয় বস্তু। শাস্ত্র বললেন তিনি বেদের দ্বারাই জ্ঞাত, গীতার মধ্যে সে কথা রয়েছে, অন্যত্র যেতে হবে না। বেদৈশ্চ সর্বৈ রহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চাহম, বেদৈশ্চ সর্বৈ রহমেব বেদ্য, আমাকে তোমরা জানতে চাও তত্ত্বত অ্যাজ ইট ইজ, তাহলে বেদই হল তার মাধ্যম, বেদ হল তার মাধ্যম। কোথায় বেদ তো দেখি না, বেদ পাচ্ছি কোথায়? এখন বেদ ছাপা হচ্ছে, কোন মুসলিম সম্প্রদায় তারা বিরুদ্ধে ফেলছেন ক্যালকাটায়, তারা এদিকে যেমন বেদ ছেপেছেন আর তেমনি কোরআন শরীফ ইত্যাদি অন্যান্য গুলো ছেপেছেন, নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট তারা অনুবাদ করছেন, তারা ছাপছেন। কই হিন্দুর বেদ আজ হিন্দু তো কেউ ছাপতে পারছেন না, এখন বেদ দেখতে গেলে তাদের কাছ থেকে নিয়েই কিছু পড়তে হচ্ছে ম্যাগাজিন মতো। আশ্চর্য লাগে, বেদ যে আলোচনা করবো আমরা, বেদ আলোচনা করবার ভঙ্গি কোথায়, সে অবসর কই, আমাদের তো একটু সময় নেই। অনন্ত পার অঙ্কিল শব্দ শাস্ত্র সলসঙ্গ তথা উদ্ভাবশ্য দিবি না, অনন্ত শাস্ত্র আর পরমাই অত্যন্ত অল্প সময় নয়। তাই শাস্ত্র বললেন সার সংকলন কর, সংক্ষিপ্ত ব্যবস্থা নাও, বিশেষত এই কলিকালে কি সংক্ষিপ্ত ব্যবস্থা দিয়েছেন, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নস্যেব 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 গতিরন্যথা। ত্রিশত্ব করে ভগবান বলছেন হরিনাম হরিনাম হরিনাম, নাম সত্য, নামের ব্যাখ্যা দিতে গিয়ে আবার অনেকে অনেক কথা বলছেন, যেগুলো নাম করলে হয় বহু ব্যক্তি বলছেন সমাজ, কিন্তু শাস্ত্র থেকে তারা কোথাও দেখাতে পারবেন না যে কোনো নাম করলে আমার মুক্তি লাভ হয়, হবে না, ভক্তি লাভ হবে না, মুক্তি লাভ হবে না। তাহলে কোন বিশেষ নাম করতে হয় সেই কথাই শাস্ত্র বুঝিয়েছেন, কোন নাম করব। শিব শিবানীর ক্ষেত্র রয়েছে বেদের যে বর্ণনা, শাস্ত্রের যে বর্ণনা, সেখানে শিখাচ্ছেন নিগম আর আগম। নিগম কাকে বলা হবে, বেদ বেদ উপনিষদকে নিগম বলা হয়েছে, আর আগম শব্দ একটা ব্যবহার হয়েছে আপনারা পেয়েছেন, আগম শাস্ত্র কোথা থেকে এলো, আগতম শিব বক্তব্য গতঞ্চ গিরিজাট, স্বয়ং শ্রী শিবজি যিনি উপদেশ করেছেন আর গিরিজাট পার্বতীর কর্ণে যেটা প্রবেশ করেছে একে বলে আগম। সেখানে কি বলছেন শিব শিবানীর যে কথোপকথন, শিবানী প্রশ্ন করেছেন শিবজিকে, তুমি আমি কোথা থেকে এলাম, আমাদের উৎপত্তি স্থান কোথায়, শিবজি উত্তর দিচ্ছেন তেনৈব হেতু ভূতেন বয়ং জাতা মহেশ্বরী কারণং সর্বভূতানাম সৈক পরমেশ্বর। সেই যে পরমেশ্বর ভগবান, তার থেকেই তুমি আমি জন্মগ্রহণ করেছি, তিনি হলেন আমাদের মূলীভূত কারণ। কে তিনি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। সেই সর্বকারণ কারণ তত্ত্ব হচ্ছেন ভগবান কৃষ্ণ, তার থেকে তুমি এসেছ। দেবী আবার প্রশ্ন করেছেন কার আরাধনা করব, কার আরাধনা শ্রেষ্ঠ, আবার শিবজি উত্তর দিয়েছেন আরাধনা সর্বেশম বিষ্ণুর আরাধনং পরম। তুমি আরাধনা করবে ভগবত আরাধনা করো, কোন শ্রেষ্ঠ আরাধনা আছে, শিবজি বলছেন হ্যাঁ এটা একটু গোপনীয় কথা, তাহলে তোমার কাছে আমার কোন গোপনীয়তা নাই। তসমাৎ পরতরণে দেবী তদীয়ানং সমর্চনম, সেই ভগবত আরাধনা যার মাধ্যমে শিক্ষা লাভ করা যায় সেই ভক্তই সদ্গুরুই হলেন শ্রেষ্ঠ আরাধক, আরাধনার পাত্র বলছেন। আচ্ছা কোন নাম জপ করব, আবার প্রশ্ন শিবানী, শ্রী ঠাকুর কি উত্তর দিয়েছেন, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম বিস্তুল্লং রাম নাম বরাননে। হে বরাননে শিবানী, তুমি বিষ্ণু সহস্র নাম কীর্তন করো। শিবানী বিষ্ণু সহস্র নাম কীর্তন আরম্ভ করলেন, তুমি রাম নাম জপ, শিবানী তখন রাম 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 জপ করছে। শিব ঠাকুর আবার বলছেন, ওর থেকেও সংক্ষেপ ব্যবস্থা আছে, সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম, তিন রাম নামের সমান এক কৃষ্ণ নাম। সুতরাং তুমি কৃষ্ণ নাম করো। তখন শিবানী কৃষ্ণ 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 বলতে লাগলেন। শিবজি বলছেন, না এ ঠিক হচ্ছে না, এটা ঠিক তোমার প্রসেস প্রসিডিওর ঠিক হচ্ছে না, তাহলে বলে দাও। তখন শিবজি তাকে তারা ব্রহ্ম নাম দান করছেন, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করো, এতেই তোমার সিদ্ধি আসবে, এতেই তোমার মুক্তি, এতেই তোমার ভক্তি, এতেই তোমার ভগবত প্রেম লাভ হবে। তবে কলিজুগের জন্য তো এই নামেরই ব্যবস্থা আছে, ইচ্ছা অন্য কোন নামের তো কথা নাই কোথাও। শ্রীমৎ ভাগবতের যে তৃতীয় অধিবেশন হয়েছে, ফার্স্ট সিটিং যেখানে হয়েছে, নামটা হল নৈমিষারণ্য, নৈমিষ্কানন্দ, যেখানে সুত গোস্বামী ভাগবত ব্যাখ্যা করছিলেন, আর সৌনকাদি 60,000 ঋষি সেখানে শ্রোতা, 60,000 শ্রোতা ঋষিগণ সব। দ্বাপর যুগের শেষের কথা, ঋষিগণ ভীত সন্ত্রস্ত, দারুণ কলিকাল আসছে, আমরা আমাদের সাধন ভজন কি করে রক্ষা করব। তো দয়া করে বলুন, আপনি আমাদের ব্যবস্থা দিয়ে দেন। ঋষিগণ খুব ভীত সন্ত্রস্ত হয়েছেন কলিকালের কথা শুনে, কলির বর্ণনা শুনে। তখন তিনি বললেন, আপনারা চিন্তিত হবেন না, শাস্ত্রে এর ব্যবস্থা দেওয়া হয়েছে। যিনি 7 দিন মাত্র পরমায়ু পেয়েছিলেন, সেই রাজা পরীক্ষিত, তিনি প্রশ্ন করেছিলেন আমার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে, এই প্রশ্ন, যে প্রশ্ন আমার কাছে করছেন আপনারা, তো আমার গুরুদেব তো এই প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন, সেইটাই আমি আপনাদের কাছে বলছি, শুনুন। সুত গোস্বামী বললেন, কি প্রশ্ন করেছিলেন? কলিজির কি করে উদ্ধার লাভ করবে? আমরা তো সেই কলিকালের মধ্যে পড়ে যাচ্ছি, আমরা আমাদের সাধন ভজন কি করে রক্ষা করব? সুখদেব কি উত্তর দিয়েছেন? করে দশনিধে রাজন অস্তিচ্ছে কো মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলি অশেষ দেশের আকর, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। যে যুগের লোক বিবাদ বিসম্বাদ মারামারি কাটাকাটি হানাহানি করে মরবে, পরস্পরের ভিতরে বিশ্বাস প্রত্যয় থাকবে না, তারাই হল কলিজি। কিন্তু কলির একটা মহৎ গুণ আছে, কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে, কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কলিজি উদ্ধার লাভ করবে। কই অন্য নামের কথা তো বললেন না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সব জায়গায় তো হরি নাম কৃষ্ণ নাম এই কথা বলা আছে, অন্য নাম বলা হয়নি। সেই ভগবানের যে মুখ্য নাম, সেই নামগুলো জপ করলে, সেই নাম কীর্তন করলে মুক্তি হয়, সেই নাম কীর্তন করলে পরে ভক্তি লাভ হয়, ভগবত প্রেম লাভ হয়, সেই কথা লেখা আছে। ইচ্ছা মতো খেয়াল খুশি মতো কিছু করলে হবে না। ব্রহ্মা যে নাম করছেন, ব্রহ্মা ব্রহ্মাণী যে নাম জপ করছেন, শিব শিবানী যে নাম জপ করছেন, সেই নাম জপ করলে আমাদের সাধন ভজনের উচ্চ অবস্থা লাভ করতে পারবো না আমরা? এরপরে আবার কি নূতন ব্যবস্থাদাতা এসেছেন, জগতে জন্মগ্রহণ করেছেন, যিনি নূতন নামের ব্যবস্থা দিচ্ছেন সমাজে? আর আমাদের চিন্তা ভাবনা রাখা উচিত, শিব শিবানী ব্রহ্মা ব্রহ্মাণীর থেকে আরো উঁচুদারের কোন ব্যক্তি এসেছেন যিনি নূতন নাম ছড়াচ্ছেন বাজারে? তার ব্রহ্ম মহামন্ত্র থেকেও শ্রেষ্ঠ নাম, এ নামের কোন আজকাল এ নাম নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। সুতরাং তাজা নাম তোমরা কীর্তন করো। কে সে ব্যবস্থাদাতা? শিব ব্রহ্মার থেকেও ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তিনি। আশ্চর্য লাগে, দারুণ কলিকাল। সুতরাং এরকম উল্টো পাল্টায় চলতে থাকবে, এতে আপনারা কিছু বিস্মিত হবেন না। কাল অকলির বলিন ইন্দ্রিয় বৈরী বর্গা, ত্রিভক্তি মার্গ ইহ কণ্ঠক কৌটি রুদ্ধ। সেই কথাই বলছি, কলিকাল তো সবটাই বাজারে বিকিয়ে যাচ্ছে, যিনি যা বলছেন তাই বিকিয়ে যাচ্ছে, সবাই অবতার খেতে যাচ্ছেন আজকাল, ভগবান সবাই। একটু কিছু যদি সামান্য যোগের প্রক্রিয়া কিছু লাভ হয়েছে, যোগের কিছু বিভূতি লাভ হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি নিজেকে ভগবান বলে ডিক্লেয়ার করে দিলেন। এই তো এই সমাজে বাস করি আমরা, বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আমাদের শাস্ত্রগ্রন্থ কি কেউ আমরা দেখি নাই? কেউ কি আমরা দেখব না? তত্ত্ব দর্শন বিচার করব না? যে যা বলবে সেটা কি মেনে নেব? স্বয়ং ভগবানের মুখোক্তি, বেদ হল ভগবানের নিঃশ্বাসিত বাণী, গীতা ভাগবত হল ভগবানের সাক্ষাৎ বাণী। এটাকে আমরা বিশ্বাস করে নিতে পারব না? আমি যদি কোথাও দুনিয়ার যে যা বলবে তাই মেনে নেবো আমরা, আর সেইদিনই আমরা করে যাব, এ কি কথা? শাস্ত্রে যে কথাগুলো বলা হয়েছে, ঋষিগণ যে নীতি প্রচার করেছেন, ঋষিগণ কি নীতি প্রচার করেছেন? শাস্ত্রের নীতি প্রচার করেছেন, এবং সেইটি তারা জীবনে আচরণ করেছেন, প্র্যাকটিস করেছেন, সেই কথাটা পুনরায় আবার তারা ব্যাখ্যা দিয়েছেন। তো আমরা সেই জিনিসটাকে নেওয়ার চেষ্টা করে রাখছি না, আশ্চর্য লাগে, সবাই সুবিধাবাদী হয়ে গেছি আমরা। তো সুবিধাবাদের দ্বারা তো কোনো ভালো কিছু লাভ হয় না, ব্যক্তিকারের দ্বারা কিছু ভালো লাভ হয়। এখন ভোগবাদী দুনিয়া, সবাই আমরা ভোগী, মেডিয়াল দুনিয়া মানি হল ভোগবাদী, সব বিরোচনের শিষ্য। বিরোচনের কথা আপনারা জানেন কি? প্রহ্লাদ হলেন নাম করা ভক্ত, অসুর কুলে এসেছিলেন, তারই পিতা হিরণ্যকশিপু, তিনি ভগবানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, ভগবান ভগবান নাই, আর তারই পুত্র প্রহ্লাদ তিনি বলছেন হ্যাঁ ভগবান অবধত আছেন। তোর ভগবান কোথায় আছেন? অনলে অনিলে নবনিলে সর্বত্র তিনি বিরাজিত। তিনি প্রমাণ করলেন তার জন্যই ভগবান হরিহরি নৃসিংহমূর্তিতে আবির্ভূত হতে বাধ্য হলেন। হ্যাঁ আমার ভক্ত বলেছে আমি সর্বত্র আছি, দেখো আমি সর্বত্র আছি। যখন চ্যালেঞ্জ জানিয়েছে যখন হিরণ্যকশিপু, তোর ভগবান সর্বত্র আছেন? বলে হ্যাঁ আলবত আছেন। কথা উত্তম্ভের অদৃশ্যতে, এই উত্তম্ভটাকে দেখছেন কেন? বলে হ্যাঁ ওখানেও তিনি আছেন, ভক্ত বাক্য সত্যকারী ভগবান, তিনি ওই স্তম্ভ ভেদ করেই আবির্ভূত হলেন। এবং নাস্তিকতার অগ্রগণ্য চূড়ামণি যে হিরণ্যকশিপু তাকে বধ করছেন, মানে নাস্তিকতা জগৎ থেকে সরিয়ে দিচ্ছেন, তোমার মতো নাস্তিকের প্রয়োজন নয়। ভাতৃক্যবাদ জগতে প্রচার করলেন, ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন, তার বাণী সত্য, ভগবানের বাণী সত্য, ঈশ্বরানন্দ ভট্টের সত্য, আর ভক্তের বাণীও সত্য, সেটা প্রমাণ করলেন। ভক্তের যে দর্শন সে দর্শনটাও সত্য, সেটাও প্রমাণ করলেন ভগবান নৃসিংহমূর্তিতে আবির্ভূত হয়ে। বহু নাস্তিক বসে আছে জগতে বর্তমানে, সমাজে এমনই অবস্থা, আমরা সবাই মনে করছি যে আস্তিক নাস্তিক সবই বোধহয় দুই সমান, এবং নাস্তিককে আস্তিকের সমান সম্মান দেওয়া হচ্ছে বর্তমান সমাজে। যদি আমরা ভগবান বলে কাউকে মেনে নিয়েছি তাহলে ওটা মেনে নেওয়া যাবে না। কেন বলছি? কৃষ্ণ গীতায় উপদেশ করেছেন অর্জুনকে, রাজনৈতিক ক্ষেত্রে দুটো দলের কথা আমরা সব সময় শুনছি, স্লোগান শুনছি আমরা, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। কেকার দাবি মানবে? কেকার দাবি মানে? আমি কি কখনো কারো দাবি মেনেছি? যদি আমি কোনোদিন কারো দাবি মেনেছি তবে আমি এই স্লোগান তুলতে পারি, আমার দাবি মানতে হবে। আমি তো কাউকেই মানি না, তবে আমার দাবি কে মানবেন? আমি কার কাছে আমার দাবির কথা জানাচ্ছি? আমার কিছু উপরওয়ালা আছেন কেউ? নাই তো, নাই বলেই তো ধারণা। কিন্তু দাবি মানবার সময় তখন কথাটা আসছে, শাস্ত্র বলছেন আমার উপরওয়ালাকে মানতে হবে, তা নাহলে দাবির প্রশ্ন আসবে। তো উপরওয়ালা কি মেনেছি আমরা? রাজনৈতিক ক্ষেত্রে ধনী এবং দরিদ্র এই দুটি কথা আছে। কৃষ্ণ বলছেন ওটা কোনো কথা নয়। তিনি কি বললেন গীতার মধ্যে? দৌভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এব চ। জানো অর্জুন, জগতে দুটো শ্রেণী, একটা হলো দৈবী ভাবাপন্ন আর একটা আসুরী ভাবাপন্ন। যারা দৈবী ভাবাপন্ন তারা হলেন আস্তিক, আর যারা আসুরী ভাবাপন্ন তারা হলেন নাস্তিক। আস্তিক গণের প্রশংসা শাস্ত্রে বলছেন, সেই কথাই বুঝিয়েছেন। গীতার সরসধ্যায় আপনারা আলোচনা করুন, সেখানে দেখবেন দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ ভাগ করা হয়েছে, বিচার করা হয়েছে। সে অধ্যায় কত রকম ধরনের নাস্তিকীয় জগতে আছে এবং সেই নাস্তিকতার চরম পরিণতি কি, কৃষ্ণ নিজেই বলছেন, অর্জুনকে বুঝাচ্ছেন কত রকম ধরনের নাস্তিক জগতে আজ নিজেকে প্রচার করতে চাইছেন নিজেকে ভগবান বলে। প্রথম মুখেই তিনি ধরেছেন কৃষ্ণ, অসত্যম অপ্রতিষ্ঠান্তি জগদাভূল ঈশ্বর, ব্রহ্ম সত্য জগন মিথ্যা। এই থিওরি যারা বলতে যাচ্ছেন তারা ভ্রান্ত। ব্রহ্ম যদি সত্য তাহলে জগৎ সত্য, জগৎ সংসৃষ্টি ক্ষয়িষ্ণু, কিন্তু যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে তো আমি অস্বীকার করতে পারি না। যারা বলছেন ব্রহ্ম সত্য জগন মিথ্যা তাদের থিওরি ভুল। ব্রহ্ম যদি সত্য জগৎ সত্য, জীব সত্য, জগদাহুর অনিশ্চরণ। দ্বিতীয় প্রকারের নাস্তিক তিনি বলছেন কোন ভগবান ভগবানকে কেউ আমরা মানি না, জগৎ স্রষ্টা বিশ্ব স্রষ্টা কেউ আছেন মানি না আমরা, এই আর এক রকম নাস্তিক তিনি বলছেন। তৃতীয় নাস্তিক কি বলছেন? অপরস্পর সম্ভূতম, মানে অ্যাটমস মলিকিউলস থিওরি এসে যাচ্ছে এখানে, কণাদের বৈশিষ্টিক দর্শন, অনুপরমাণু সংঘাতে জগতের সৃষ্টি হয়েছে, এই নাস্তিক কবার। চতুর্থ নাস্তিক বলছেন কি? ইমন্নত কাম হইতুকম, আচ্ছা মেনে নিলাম ভগবান বলে একজন আছেন আমাদের উপরওয়ালা, কিন্তু তিনি আমাদের কল্যাণের জন্য আমাদের সৃষ্টি করেননি, তিনি তার কামনা বাসনা চরিতার্থ করবার জন্য জগৎ সৃষ্টি করেছেন। ঠিক এই জাতীয় কথাগুলো সব নাস্তিকভাবে এনে দিয়েছে জগতে। এইসব নাস্তিকরা কি বলছে? ঈশ্বরোহম অহম ভোগী সিদ্ধোহম বলবান সুখী, আমি ভগবান বলে নিজেকে প্রচার করছি। ভগবানকে ভগবান বলে প্রচার করবার ক্ষমতা নেই, নিজেকে ভগবান বলে প্রচার করার তাদের বড় আগ্রহ দেখাচ্ছে। তো বলছে নিজের দ্বারা কি জগতের কল্যাণ হবে? সদ্গুরু কাকে বলা হচ্ছে? সদ্গুরু কে? সদ্গুরু হচ্ছেন ভগবানের ভগবত্তা জগতে তার মহিমা বিস্তৃত করেন, তিনি হলেন সদ্গুরু। সদ্গুরু কখনোই বলবেন না আমি ভগবান, আমার পায়ে তুলসী দাও আমাকে পূজা করো, পুজো যদি করতে হয় ভগবানকে পূজা করো, তিনি পূজাস্পদ সংস্কার করো সেখানে করা হোক। সদ্গুরু তো একটু শিক্ষা দেবেন, তুমি কি বলবেন আমি ভগবান আমাকে পূজা করলে সব হয়ে যায় হয়ে যাবে? তো কখনো সদ্গুরুর লক্ষণের বিষয়টা বলা হয়নি। শাস্ত্রে সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, গুরু তিনি যদি বলেন যে আমাকেই পূজা কর, ঠাকুর ঠাকুর কিছু দরকার নেই, তাকে কিছু পূজা করতে হবে না, সেই গুরু গুরু নন, তিনি অসদ্গুরু। একথা বোঝানো হল। পিতা যদি বলেন, মাতা যদি বলেন ভগবান ভগবানের উপাসনা টুকনার কিছু দরকার নেই, আমার পূজা কর, আমাদের সম্মান কর, সেখানে খণ্ডন করা হয়েছে বিচারটা। আপনারা পাবেন এসব জাতীয় বিচারগুলো ভাগবতের মধ্যে সুন্দরভাবে আছে। গুরুর ন সৎসাৎ, স্বজন ন সৎসাৎ, পিতা ন সৎসাৎ, জননী ন সৎসাৎ, দৈব ন তৎসান না প্রতিষ্ঠা সৎসাৎ, নম চৈজ্য সমুপীত মৃত্যু। আমাকে যিনি ধর্ম
নমো মহাবলেন্দ্রায় কৃষ্ণ শ্রীমদ্ভাগবতে। ভাষায় ভগবত কথা দুই কথা আলোচনা করা যায়